অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিসংঘের সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে তার প্রশংসা করেছে বাংলাদেশ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা রাজ্য জুড়ে ফের মাথাচাড়া দিয়েছে হিংসা।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের রাজনীতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র ও ক্যানাডার কর্মকর্তারা ওয়াশিংটনে বাণিজ্য বিষয়ে আলাপ আলোচনা করছেন, যাতে করে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি বা ন্যাফটার বিকল্প তারা বের করতে পারেন। এই সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারে সহমত পোষণ করার পর এই আলোচনা হচ্ছে। একই সঙ্গে ক্যানাডার জন্য ত্রিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে যুক্ত থাকারও সুযোগ রয়েছে, যে সম্পর্ক ২০ বছর ধরে চলে আসছে। গতকাল ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটসেলের সঙ্গে বৈঠক করেছেন এবং বলছেন যে প্রাথমিক আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। তারা আজ আরও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করছেন। ফ্রিল্যান্ড বলেছেন, যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তির কোনো কোনো দিক ক্যানাডাকে ওয়াশিংটনে আলোচনা সম্পর্কে আশাবাদী করে তুলেছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে যুক্তরাষ্ট্র ও ক্যানাডা যানবাহন এবং দুগ্ধজাত পণ্যের উপর কর শুল্ক আরোপের ব্যাপারে তাদের মধ্যকার দীর্ঘদিনের বিবাদ নিষ্পত্তিতে সমর্থ হবে কি না। এই বিবাদ ন্যাফটা আলোচনায় মাসের পর মাস ধরে চলে আসছে। মিয়ানমার জাতিসংঘের বিশেষ তদন্ত প্যানেলের রিপোর্ট প্রত্যাখ্যান করছে, যেখানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গত বছরের অভিযানে সামরিক বাহিনীকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। গত বছর অগস্ট মাসে রাখাইন রাজ্যের উত্তরাংশে রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধানকারী মিশন তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তদন্তকারীরা মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অন ল্যাং এবং আরও ৫ জন জেনারেলকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ সংগঠনের দায়ে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন। তবে মিয়ানমারের সরকারি মুখপাত্র জাও তাই রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যমকে আজ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের কোনো প্রস্তাবের সঙ্গেই তারা সহমত নন এবং তা তারা গ্রহণ করেন না। মিয়ানমার এই পরিষদের তদন্তকারীদের সে দেশে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। জাও তাই বলেন, সরকার তার নিজের তদন্ত কমিশন গঠন করেছে, যাতে করে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তাঁর কথায় মিথ্যে দোষারোপের জবাব দেওয়া যায়। ওদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও সেনা কমান্ডারদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত করা বিষয়ক জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের রিপোর্টকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ বিশ্বাস করে ২০১৭ সালের ২৫শে আগস্টের হামলার পর এটাই সবচেয়ে সমন্বিত, তথ্যবহুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিবেদনটি মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করেছে। এই মর্মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
খুবই ন্যাচারাল মিয়ানমার এই রিপোর্টটি প্রত্যাখ্যান করবে, কিন্তু তাতে কিছু যায় আসে না।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন,
আমরা একটি বিষয়ে সাবধান, সেটি হল যে আমরা নিশ্চিত করতে চাই যে এই প্রত্যাবাসন যেন সাস্টেনেবল হয়, টেকসই হয়।
তিনি বলেন, বাংলাদেশ এই সংকটের তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং সেগুলো হচ্ছে মানবিক দৃষ্টিকোণ, প্রত্যাবাসন এবং রাখাইনে অপরাধ সংগঠনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
একজন টেলিভিশন সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকাণ্ড নিয়ে পাবনায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী খুন হন গত রাত ১০:৩০। একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করেছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
কেন এই হত্যাকাণ্ড? পুলিশ বলছে পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি খুন হয়েছেন।
সুবর্ণার বড় বোন চম্পা বেগমও একই ইঙ্গিত করেছেন, একটি যৌতুক মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার আগের স্বামীর লোকজন হত্যা করতে পারে।
ওকে হচ্ছে অনেক আগে থেকেই ওকে জানে মারা হুমকি দেয় যে কেস তুলে না নিলে তোমাকে মেরে ফেলবো, মেসেজ পাঠায়, মোবাইলে হুমকি দেয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, ঘটনার আগে মোটরসাইকেলে আসা মুখ ভাঁজা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাসার কলিং বেল টিপে সুবর্ণা নিজেই দরজা খুলে দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতেই তার মৃত্যু হয়। সুবর্ণার মা বাদী হয়ে পাবনা সদর থানে একটি মামলা দায়ের করেছেন, পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের নিন্দা ও বিক্ষোভ দেখিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় আইসিটি আইনে গ্রেপ্তার হওয়া প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলমের জামিনের আবেদন দাখিল করা হয়েছে।
অভিযোগ, রিমান্ডে নিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে। ডক্টর শহীদুলের মুক্তি চেয়ে বার্তা এসেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে। একাধিক নোবেলজয়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ নানা পেশার সুনামখ্যাত ব্যক্তিবর্গ তার পাশে দাঁড়িয়েছেন। সর্বশেষ বিলেতে লেবার পার্টির এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও। এত কিছুর পরও তার মুক্তি মিলছে না, পাচ্ছেন না জামিন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত যাচ্ছেন তার আইনজীবীরা, কোথাও কোনো সুখবর নেই। নিম্ন আদালত থেকে বলা হয়েছে 11 সেপ্টেম্বর তার জামিন বিষয়ে আর্জির সুরাহা হবে। বুধবার শহীদুলের আইনজীবীরা হাইকোর্টে স্বর্ণাপন্ন হলে আগামী সপ্তাহে আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
গতকাল মহারাষ্ট্র পুলিশ ভারতের নানান জায়গা থেকে যে 5 জন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করেছিল, আজ সুপ্রিম কোর্ট তার তীব্র সমালোচনা করে বলেছে ওদের কাউকে জেলে পাঠানো যাবে না। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় বলেছেন আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে কিনা সন্দেহ আছে, তাই আপাতত ওদের গৃহবন্দী করে রাখা যেতে পারে। 6 সেপ্টেম্বর মামলাটি পর্যালোচনা করে রায় দেওয়া হবে। এর ফলে মানবাধিকার কর্মীরা যেমন স্বস্তি পেলেন, কেন্দ্র ও মহারাষ্ট্র পুলিশ জোর ধাক্কা খেল। 1 জানুয়ারি পুনের কাছে ভীমা কোরেগাঁও গ্রামে দলিতদের সমাবেশে হিংসা ছড়ানোর অভিযোগে পুলিশ মঙ্গলবার দেশজুড়ে অভিযান চালায়। ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভানন গঞ্জালভেস এবং গৌতম নয়লাক্ষা গ্রেপ্তার হন, আটক করা হয় আরও 3 জনকে। সঙ্গে সঙ্গে সারা ভারতে সমালোচনার ঝড় ওঠে। আজ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একজন সুদানি মধ্যস্থতাকারী জানিয়েছেন দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতা রিয়েক ম্যাচার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশটির দীর্ঘ 5 বছরের বিধ্বংসী গৃহযুদ্ধের অবসান করতে সংশোধনী শান্তি চুক্তিতে সই করবেন। এ মাসের শুরুতে সুদানের রাজধানী খার্তুমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে একটি প্রাথমিক খসড়ায় তিনি সই করেন। তবে মঙ্গলবার আরেকটি সংশোধনী চুক্তিতে প্রেসিডেন্ট সালভা কির সই করলেও রাজ্য বণ্টন এবং সীমান্ত নিয়ে প্রশ্ন থাকায় সেই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানান মাচার। 2015 সালে কির প্রশাসন রাজ্যের সংখ্যা 10 থেকে 32 উন্নীত করে। কয়েক ঘন্টার মধ্যেই সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানান সুদানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর মাচার তার মত পরিবর্তন করেন এবং আগামীকাল বৃহস্পতিবার চুক্তিতে সই করতে রাজি হন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা পারস্য উপসাগরের উপর ইরানের সর্বসাম্প্রতিক কর্তৃত্ব আরোপকে এই বলে নাকচ করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী সহ সেখানকার সমুদ্রপথ খোলা রাখবে। ওয়াশিংটনে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির আয়োজিত এক সম্মেলনে ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, বহু বছর ধরেই ইরানিরা হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে এসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার শরিকরা এটা নিশ্চিত করবে যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা থাকবে এবং আন্তর্জাতিক জলপথ হিসেবে এই প্রণালী যেন তার বর্তমান ও ভবিষ্যৎ অবস্থান বজায় রাখে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদের ওয়েবসাইট তসনিমে মঙ্গলবার পারস্য সাগরের বিষয়ে ইরানে সর্বসাম্প্রতিক ঘোষণাটি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ইসলামিক রেভলিউশনারি গার্ডের নতুন নৌ কমান্ডার আলী রেজা তাংসরিকে উদ্ধৃত করা হয়, যিনি বলছেন, পারস্য উপসাগর আমাদের নিজস্ব, আমরা এর নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এখানে যুক্তরাষ্ট্রের মতো বিদেশিদের থাকার কোনো প্রয়োজন নেই। ওদিকে ব্রিটেনের স্থানীয় সংবাদ মাধ্যমের মতে সেখানকার কর্মকর্তারা জাপানের কাছে জানতে চাইছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিভাবে পাশ কাটানো যায়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের রাজনীতি। সঞ্চালন করছেন সরকার কবিরুদ্দিন।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। সঞ্জনা, যেমন বললেন আপনাদেরকে, যুক্তরাষ্ট্রের রাজনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্রম বাজার পরিস্থিতি, এর প্রেক্ষিতে আমরা আজকের এই হ্যালো ওয়াশিংটনে আলোচনা করব। আমাদের এই আলোচনায় আজকে আমি আমাদের শ্রোতাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণের জন্য। প্রশ্ন মন্তব্য থাকলে তা উপস্থাপন করার জন্যে আমাদের আজকের অনুষ্ঠানের জন্যে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ডক্টর মেহনাজ মোমেন, টেক্সাস A&M ইউনিভার্সিটির শিক্ষক, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি। ডক্টর সাঈদ ইফতেখার অংশ নিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে প্যানেল বক্তা হিসেবে, এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবীণ সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের তিনজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের এই অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন মন্তব্য সংক্ষিপ্ত করবেন, দয়া করে উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাতিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি প্যানেল বক্তাদের প্রারম্ভিক মন্তব্যের জন্য তাদের কাছে। প্রথমেই টেক্সাসে যাচ্ছি ডক্টর মেহনাজ মোমেন।
যখন রাজনীতি এবং সাম্প্রতিক অর্থনৈতিক কথা ওঠে, তখন আমি যেহেতু টেক্সাসে এবং আমি থাকি বর্ডারে, আমি আপনাকে একদম সাম্প্রতিক একটা পলিসি বা একটা কিছু পলিসিও বলা যায় কিনা আমি ঠিক জানি না, ঘোষণা করেছেন যেটা মেক্সিকোর সাথে নতুন ট্রেড ডিল হবে, তো সেটা কি ইম্প্যাক্ট করবে এই রাজনীতিতে এবং অর্থনীতিতে এবং বিশেষ করে এই ইলেকশন সিজনে, সেটা আমার কাছে মনে হয় যে একটা খুব বড় ব্যাপার হবে। কারণ এটার যে ইকোনমিক ইম্প্যাক্ট আপনার বর্ডার অঞ্চলে বা কিছু কিছু অঙ্গরাজ্য যেমন টেক্সাসে পড়বে, সেটা কিন্তু অনেক সেই ইম্প্যাক্টটা কিন্তু অনেক লং টার্ম ইম্প্যাক্ট। ইলেকশন তো যেমন মিড টার্ম ইলেকশন আসবে যাবে, প্রতি বছর পর পর আমরা ইলেকশনের সাইকেল দেখছি, তাই না? ইভেন অর্থনৈতিক ব্যাপারটাও, এমপ্লয়মেন্ট, এগুলো একটা সাইকেলে থাকে। কিন্তু এরকম একটা বড় একটা বাণিজ্য চুক্তি যখন রদ বদল হবে, তখন এটার অনেক বড় প্রভাব পড়বে। তো এখনো আমরা জানি না এটার স্বরূপটা আসলে এখনো ঠিক বুঝতে পারা যাচ্ছে না। আমার কাছে, আমি যেখানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার এই মুহূর্তে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে কানাডা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি বাণিজ্য শরিক দেশ, এবং ন্যাফটাতে যে তিনটি দেশ ছিল উত্তর আমেরিকার, কানাডা তার মধ্যে অন্যতম। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটে দেশ মিলে আজ থেকে 24 বছর আগে এই ন্যাফটা প্রতিষ্ঠা করা হয়েছিল তদানীন্তন প্রেসিডেন্টের সময়কালে। তো এখন এই যে নতুন বাণিজ্য চুক্তি, বাণিজ্য রফা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে সম্পন্ন হলো, তা থেকে কানাডাকে বাদ দেওয়া হয়েছে, এবং বাদ দিয়ে এখন আর এটা ন্যাফটা থাকছে না, ন্যাফটার জায়গা অন্যরকম একটা বাণিজ্য রফা হলো। এবং আমরা জানি ইতিমধ্যেই কানাডার তরফে একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছুটা, কানাডার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র আসছেন। তো এই সব প্রেক্ষাপটে আমরা এখন যাচ্ছি ডক্টর সাইদ ইফতেখারের কাছে।
ধন্যবাদ।
জি,
আমি এই বক্তব্য এটা এই নিয়ে আলোচনা করবার আগে আমি একটু জিনিস একটা বিষয় নিয়ে একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি, যদি প্রারম্ভিক বক্তব্য হিসেবে আমাকে যদি বলতে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আজকে রাজনীতি এবং একটি অর্থনীতি, এটি কিন্তু একটি টার্নিং পয়েন্টে রয়েছে, যেটা আমরা আসলে গত 50 বা 100 বছরে কখনোই দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই একটি সংরক্ষণবাদী অর্থনীতির দিকে যাচ্ছে, বিশ্ব রাজনীতি থেকে যেন নিজেকে প্রত্যাহার করে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। একই সাথে যে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাশিয়ার সাথে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে এবং আরো অন্যান্য বিষয় সেখানে রয়েছে। সুতরাং মার্কিন যে রাজনীতি এবং অর্থনীতি একটি সম্পূর্ণ টার্নিং পয়েন্টে রয়েছে, এবং সেটি মার্কিন রাজনীতি এবং অর্থনীতির জন্য ভালো হবে কিনা সেটা আগামী দিনগুলোতে বলে দেবে। আর যে নাফটার যে বিষয়টা নিয়ে কথা আসলো, সেটা হচ্ছে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং এটি কিন্তু এখনো কোনো ফাইনাল কোনো কথা নয়, কারণ বামপন্থী যে লাব্রাডর নবনির্বাচিত মেক্সিকান প্রেসিডেন্ট, উনি ডিসেম্বরে উনি ক্ষমতা নেবেন এবং যে চুক্তিটি বা যে কথাটি মেক্সিকোর সাথে রয়েছে সেটি কিন্তু আপনার হাউস এবং সিনেটে পাশ করিয়ে আনতে হবে এবং সেটি নির্ভর করছে আগামী মিড টার্ম ইলেকশন অনেক কিছু বিষয়ের উপর। সুতরাং এই আলোচনাটি একটি কিন্তু প্রাইমারি আলোচনা রয়েছে এখন পর্যন্ত, এবং সেখানে আপনার কানাডা অংশগ্রহণ করবে কিনা বা কি বিষয় সেটি নিয়ে কথা হবে। সুতরাং এটি নিয়ে আসলে এখনো আপনার চূড়ান্ত কিছু বলবার সময় আসেনি, কারণ এটি নতুন যে মেক্সিকো সরকার ক্ষমতায় আসবে তাদেরকে যেমন সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটিকে একই সাথে কিন্তু র্যাটিফাই করে নিতে হবে কংগ্রেস থেকে। কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে মার্কিন বর্তমান যে প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের এতদিন ধরে চলে আসা যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ধারা, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে এক নতুন দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং সেটি অনেককে উদ্বিগ্ন চিন্তিত করে তুলছে মার্কিন রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে।
জি, ডক্টর সাইদ ইফতেখার যেমন কিনা যথার্থই উল্লেখ করেছেন টার্নিং পয়েন্ট, তার এই যে ফ্রেজের ব্যবহার টার্নিং পয়েন্ট, আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন অরাজনীতিবিদ, অরাজনীতিবিদ বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে চিরায়ত ঐতিহ্যগত রাজনৈতিক ধারার বাইরে থেকে একজন এসেছেন এবং তিনি হোয়াইট হাউসে বসেছেন এবং তিনি এখন রাষ্ট্রপরিচালনায় রয়েছেন এবং 2 বছরেরও কম সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই সামনে মিড টার্ম ইলেকশন আছে এবং যুক্তরাষ্ট্র বরাবরই ধনতান্ত্রিক অর্থনীতি অনুসারী দেশ থেকেছে, মার্কেট ইকোনমি, ফ্রি ইকোনমিকে প্রমোট করেছে। সেই জায়গায় এখন কেমন জানি একটু অন্যরকম ধারা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু সেই সঙ্গে এটাও আমরা উল্লেখ করতে চাই যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে ভালো একটা অবস্থানে নীত হয়েছে এই 2 বছরের কম সময়ের মধ্যে বর্তমান প্রশাসনিক কাঠামোর মধ্যেই। শ্রম বাজারও বেশ চনমনে হয়েছে। এ সব কিছুর প্রেক্ষিতে বর্তমান প্রশাসনকে নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ নানান রকমের হচ্ছে সংবাদ মাধ্যমে, সংবাদ মাধ্যমের সঙ্গে বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষের কখনো কখনো মত দ্বৈততা, মত পার্থক্য, চাপান উতরও আমরা লক্ষ্য করছি। তো প্রবীণ সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি বলেন?
হ্যাঁ, ইতিমধ্যেই আপনি এবং 2 বিজ্ঞ আলোচক বিশদ ব্যাখ্যা করে বলেছেন, আমি আপনাদের সকলের সাথে একমত। মেক্সিকোর সাথে যে নাফতা চুক্তির যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে ছিল, সে ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে এবং কতগুলো বিষয়ে মতৈক্য হয়েছে, কিন্তু চূড়ান্ত যেটা একজন আলোচক বললেন যে আগামী প্রশাসন ক্ষমতা আসার পরে একটা চুক্তিও তো টেন্টেটিভলি স্বাক্ষর হতে পারে। কানাডাতে অংশগ্রহণ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে আলোচনায়, সেই আলোচনাও কত দূর এগোয় দেখা যাক, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচন্ড চাপ আছে, তাদের পক্ষে আগের চাইতে বেশি সুবিধামূলক কিছু সুযোগ সুবিধা আদায় করে নেবার জন্য মেক্সিকো থেকে টেন্টেটিভলি কিছু তারা আদায় করে নিতে পেরেছে। একটা সার্টেন কোটার বাইরে কিছু জিনিস যদি মেক্সিকো যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে চায়, বিশেষ করে গাড়ি, তাহলে যেমন তার তখন অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে, এই ধরনের বেশ কিছু ধারা আদায় করে নিয়েছে যুক্তরাষ্ট্র ক্যানাডার থেকে, সে ধরনের কিছু সুবিধা আদায় করার চেষ্টা করবে। এবং কথা হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে পৃথিবীর এক নম্বর শক্তি এবং এই দেশের দুই দেশের তুলনায় তাদের বাণিজ্যিক চাপ অনেক বেশি দুই দেশের উপরে, ফলে দুই দেশকেই বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কিছু কিছু দাবি মেনে নিতে হবে বলে মনে হচ্ছে। আর অভ্যন্তরীণ যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, মিডটার্ম নির্বাচন আসছে, তাতে এখনো পর্যন্ত যত সংবাদ বিশ্লেষণ ভাষ্যকারদের বক্তব্য আমি দেখলাম, তাতে নির্ঘাত বলা যায় না যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের দুই পরিষদের মধ্যেও, প্রতিনিধি পরিষদ এবং সেনেট, কোনোটাতেই একেবারে নিশ্চিতভাবে ডেমোক্রেটিক পার্টি জিতে আসতে পারে। আসতে পারে না এমন না, প্রতিনিধি পরিষদের সম্ভাবনা একটু সম্ভবত বেশি, সেনেটের সম্ভাবনা খুবই কম বলে এ পর্যন্ত যে সমস্ত সংবাদ বিশ্লেষণ করেছি তাতে মনে হয়। ফলে তাই যদি হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প জোরে সোরে তাঁর যে নীতি পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যদের উপরে চাপ সৃষ্টি করে থাকা, ন্যাটোর উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা, এবং যেটা আপনাদের একজন ভাষ্যকার বলেছেন, বিশ্লেষক আলোচক, সেটা হচ্ছে যে এক ধরনের অন্তর্মুখী নীতি, এটা দীর্ঘকাল, খুব দীর্ঘ অনেক যুগের, প্রায় কয়েক দশক, 60-70 বছরের মধ্যে এইটাই সবচেয়ে বেশি অন্তর্মুখী নীতি। এবং এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপের সাথে, ইউরোপিয়ান কমন মার্কেট এবং চীনের সাথে যে প্রচন্ড টানাপোড়েন চলছে, সেটা কোন দিকে যায় এখন দেখা যাবে। আরেকটা হচ্ছে নর্থ কোরিয়ার সাথে প্রেসিডেন্ট যেরকম আশাবাদী হয়ে উঠেছিলেন, সেটা এখন কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে, যে উত্তর কোরিয়া কতটা তাদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র এগুলো থেকে সরে আসবে বা বিরতি দেবে। তারপর রাশিয়ার সাথে যে সম্পর্ক প্রেসিডেন্ট খুব ঘনিষ্ঠ এবং উন্নত করতে চান, সেক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ প্রচণ্ড বাধা আছে, বিশেষ করে ডেমোক্রেটদের পক্ষ থেকে। এবং ওই রাশিয়ার হস্তক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে গত নির্বাচনের সময় হয়েছিল কিনা, সেই নির্বাচন, সেই ব্যাপারে স্পেশাল কাউন্সিলর মেলারের তদন্ত তো এখনো চূড়ান্ত যায়নি, কিন্তু অনেকটা এগিয়ে গেছে বলে মনে হচ্ছে। এবং তাতে প্রেসিডেন্টের সাথে তাদের যোগসাজব ছিল, এই এই ধরনের তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা এখনো পর্যন্ত খুব উজ্জ্বল মনে হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের অনেক সহযোগীর তাদের সাথে যোগাযোগ হয়েছিল, তারা সেজন্য তার যে লয়ার কোহেন, তিনি অনেক তথ্য তাদেরকে সম্ভবত দিয়েছেন, কিন্তু তার থেকে কতটা ড্যামেজিং প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ওই যোগসাজশ জড়িত ছিলেন, এবং মানে দুই পক্ষ, তিনি এবং রাশিয়া, জয়েন্টলি প্ল্যান করে তাকে জিতিয়ে দেওয়ার জন্য কাজ করেছে, এটা প্রমাণ করা বা এই ধরনের তথ্য বেরিয়ে আসা আসছে কিনা সেটাও এখনো বলা মুশকিল। যাই হোক, আমরা তো আরো আলোচনা করব, তখন এসব ব্যাপারে অন্য বিজ্ঞ আলোচকরা এবং আমরা সকলেই আলোচনা করার সুযোগ পাবো বলে মনে হচ্ছে।
শ্রোতা দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন, সম্ভব অনুধাবন করছেন নিশ্চয়ই আমারই মতন, সেটা হচ্ছে আমাদের তিন অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ, আলোকিত যে বিশ্লেষক রয়েছেন, তারা এই আজকের আলোচনার একটা চালচিত্র, একটা দৃশ্যপট, একটা মঞ্চ ইতিমধ্যেই সুন্দরভাবে রচনা করে দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা সামনের পানে এগিয়ে যাব, বিভিন্ন বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব, আমাদের দর্শক শ্রোতারাও অংশ নেবেন। ইতিমধ্যেই লিয়াকত সাহেব রয়েছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে। ভাই লিয়াকত, আপনার মন্তব্য, বক্তব্য। হ্যালো, জি জি জি, আসসালামু আলাইকুম। জি ভাই বলুন।
চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি।
অবশ্যই, নিশ্চয়ই বলুন।
এই যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট,
জি,
বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেভাবে ট্রাম্প সরকার আগাচ্ছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের সাউথ কন্টিনেন্টাল পূর্ব এশিয়ার কি প্রভাব বিস্তার করতে পারে, কি আশানুরূপ আশা করতে পারি, আমি আজকে সমাজের থেকে এইটুকু জানতে চাচ্ছি।
জি জি, নিশ্চয়ই আমরা দেখেছি আমাদের ইতিমধ্যেই সৈয়দ মাহমুদুল্লাহ যেমনটি কিনা তার প্রারম্ভিক মন্তব্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আমরা যদি অতীত পানে ফিরে যাই দুবছরেরও কিছুটা বেশি, তাহলে দেখতে পাবো যে নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষের প্রধান কর্তা ব্যক্তি, তিনি নির্বাচনী প্রচারণার সময় বারবার আরবার একটি শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। তো আমেরিকা ফার্স্ট বলতে আমরা দুটো মেসেজ দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে আমেরিকা ফার্স্ট যুক্তরাষ্ট্র বা আমেরিকাই প্রাধান্য পাবে এরকম একটা অবস্থান, সেটাও হতে পারে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যে অবস্থানটাতে নীত হয়েছিল সেটা হচ্ছে মুক্ত বিশ্বের প্রধান দেশ, যারা যেখানে কিনা যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান এবং অন্যান্য পরিকল্পনার মধ্যে দিয়ে মুক্ত বিশ্বের প্রধান দেশ হিসেবে নেচি স্থানীয় দেশ হিসেবে অবস্থান গ্রহণ করেছিল। এখন অনেকের কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র বোধহয় ওই অবস্থান থেকে কিছুটা হটে আসছে, বিশেষ করে ন্যাফটার তো বটেই, নেটোর ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান যে সহাবস্থানের নীতি তার প্রেক্ষিতে। তো ডক্টর মোমেন, আপনি কি মনে করেন, বিশেষ করে লিয়াকতের যে মন্তব্য
সম্পূর্ণভাবে একমত। এখন দেখা যাচ্ছে ভীষণ রকমের একটা অন্তর্মুখী নীতি আমরা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অবলম্বন করতে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে বিশ্ব মঞ্চে, হ্যাঁ, বিশ্ব মঞ্চে আমেরিকান পাওয়ার যে সুবিধাগুলো লাভ করেছে সেগুলোও তারা রাখতে চায় এবং একই সাথে অন্তর্মুখী নীতি দিতে চায়। এই দুটো কিন্তু একসাথে মানে খুব কন্ট্রাডিক্টরি জিনিস। আমি জানি না এই দুটো তারা কিভাবে করবে, কারণ তারা যখন আমেরিকা ফার্স্টের কথা বলছে তারা অবশ্যই বলছে যে সবকিছুতেই আমেরিকা প্রাধান্য পাবে, এবং এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে না, আপনার বিশ্বের অন্যান্য দেশের সাথে, অ্যাকচুয়ালি সব দেশের সাথে সম্পর্কই অনেকখানি পরিবর্তন হয়েছে। মানে ক্যানাডা একটা খুব ভালো একটা উদাহরণ, ক্যানাডা তো আমেরিকার বন্ধু রাষ্ট্র, একদম একদম ঐতিহাসিক বন্ধু রাষ্ট্র। এই রাষ্ট্রের সাথে কোনোদিন সম্পর্ক খারাপ হতে পারে এটা কারো মানে এই প্রেডিকশন কেউ করতে পারে, হ্যাঁ, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমরা ওই পথে যাচ্ছি। আর আমি যদি বক্তার প্রশ্নটা করি যে এশিয়ার সাথে সম্পর্ক, এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আপনার সমস্ত কনসেন্ট্রেশন আছে নর্থ কোরিয়ার সাথে, চায়নার সাথে, তত আপনার উপমহাদেশের দিকে যদি না কোনো কোনো অন্য কোনো আভ্যন্তরীণ ব্যাপার ওখানে ঘটে, ওখানে আর এই মুহূর্তে আমার মনে হয় কোনো পরিবর্তন হবে না। কারণ এশিয়ার রাজনীতি বলতে এখন এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আপনার নর্থ কোরিয়া আর চায়না, এই দুটো মানে এই দুটো কেন্দ্রই একদম তাদের সমস্ত মনোযোগ পরিপূর্ণ হয়ে আছে।
জি, না আপনি যেমনটি কিলাম বললেন যে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সঙ্গে ভিন্নতর অবস্থানে যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়া এবং রাশিয়ার সঙ্গেও একটু আগের তুলনায় ভিন্নতর অবস্থানে এসে, এখান থেকে কোনো ট্যাঞ্জেবল কোনো ফলাফল এখনো পর্যন্ত কিন্তু নজরে আসেনি। তো সেইটা মনে রেখে আমরা কি ধরে নিতে পারি যে যুক্তরাষ্ট্র কি সত্যিই আগের অবস্থান থেকে সরে আসছে?
আপনি যদি ট্রাম্পের বিভিন্ন পলিসি দেখেন, আমার মনে হয় তার মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে তার যারা মানে যারা তাকে ভোট দিয়েছে, যাদের বিপুল ভোটের কারণে উনি ইলেক্টেড হয়েছেন, হ্যাঁ, তাদেরকে উনি কিছু কিছু জিনিস, এটা এটাকে কি বলে, এটাকে ভয়েস সিগন্যালিং অনেক সময় বলে, মানে এটা এমন একটা পদক্ষেপ বা এমন কোন একটা কথা বলা যেটা দিয়ে তার কমিটমেন্টটা মানে যেটা নিয়ে পৌঁছানো ভোটারের কাছে যে আমার এই কথা যে আমি বলেছিলাম আমি এখনো পূর্ণ কমিটেড, হ্যাঁ, তো সেই জিনিসটা উনি করে যাচ্ছেন। এটা এই আপনার ওয়ালের ব্যাপারে বলুন, বা অন্য দেশের সমালোচনার ক্ষেত্রে বলুন, এগুলো আমরা দেখে আসছি। কিন্তু আপনার যদি ট্যাঞ্জিবল পলিসির কথা বলেন, সেটা আমি বলবো সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ট্যাক্স পলিসি। সেটার বেনিফিশিয়ারি কিন্তু সেই ভোটাররা না, সেটার বেনিফিশিয়ারি কিন্তু ট্র্যাডিশনাল রিপাবলিকান পিক মানি, হ্যাঁ, যাদের জন্য আপনার মানে অনেক ট্যাক্সের এই আপনার ভার বার্ডেন অনেক কমে গেছে। তাদের ট্যাঞ্জিবল পলিসির কথা যদি আপনি বলেন, সেগুলো হয়েছে, কিন্তু সেগুলো বেশি বা সেগুলোর আপনার সুযোগ বা সেগুলোর বেনিফিট পেয়েছে যারা সবসময় পেয়েছে। কিন্তু এই যে নতুন একদল ভোটার যারা আপনার ইকোনমিক্যালি অনেক ফ্রাস্ট্রেটেড, যারা যাদের কারণে ট্রাম্প আজ ইলেক্টেড হয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ট্যাঞ্জিবল বেনিফিট পায়নি। কাজে এই দুটো জিনিসকে আমাদের মানে আলাদা করতে হবে যে কোনটা ট্যাঞ্জিবল বেনিফিট, কোনটা ট্যাঞ্জিবল বেনিফিট।
জি, আমরা যদি ওয়াল স্ট্রিটের মানে চেয়ে তাকাই, অর্থনীতির দিকে দৃষ্টিপাত করি, আমরা যদি লেবার মার্কেটকে বিশ্লেষণের আওতায় নিয়ে আসি, তাহলে কিন্তু বর্তমান প্রশাসনিক কর্তৃপক্ষকে খুব একটা নেতিবাচক বিশ্লেষণের দৃষ্টিতে দেখবার অবকাশ পাব না। ডক্টর ইফতেখার, আপনি কি মনে করেন?
আমি আপনার সাথে অনেকটাই একমত, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যাক্স কাটের যে পরিকল্পনাটা করেছেন, সেই ট্যাক্স কাটের পরিকল্পনা হচ্ছে বা 1.5 trillion ট্যাক্স কাট আগামী 10 বছরের মধ্যে। এবং এই ট্যাক্স কাটের ফলে যেটা হয়েছে, বিভিন্ন কর্পোরেশন বা কোম্পানিগুলো যে ট্যাক্সের যে টাকাটা তারা বা আপনার মানে সেভ করতে পেরেছে, সেটাকে তারা বিপুল পরিমাণে অর্থনীতিতে ইনভেস্ট করা শুরু করেছে, যার একটা আপনার ইতিবাচক দিক আমরা অর্থনীতিতে দেখছি এবং অনেকেই কিছুটা বেনিফিট হয়েছে। কিন্তু কোশ্চেন যেটা দাঁড়াচ্ছে, সে এই যে আজকে যে বেনিফিটটা, যেটা আজকে আমরা এই অর্থনীতির কোয়ার্টারে আমরা জিডিপির প্রবৃদ্ধির হার 4.2% আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন কথা হচ্ছে এটা কতটুকু সাস্টেইনেবল
এই এই কোয়ার্টারে 4.2%
হ্যাঁ, জিডিপির প্রবৃদ্ধির হার হবে 4.2%। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এটা সাস্টেনেবল কিনা, কারণ আমরা যেটা দেখছি যে আপনার যে গণচীনের সাথে বা অন্য দেশের সাথে একটা বাণিজ্য যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ প্রবেশ করতে যাচ্ছে, যেটার এফেক্ট এখনো অর্থনীতিতে আসেনি। এখন এই বাণিজ্য যুদ্ধের ফলটা আমরা হয়তো বছর খানেকের মধ্যে দেখতে পাবো, এবং সেই সময় আমরা বোঝা যাবে যে বর্তমান প্রশাসন অর্থনীতির যে নীতি নিচ্ছেন, অর্থাৎ মুক্তবাজার অর্থনীতি থেকে সরে এসে একটা সংরক্ষণবাদী অর্থনীতি, যে মুক্ত বাজার অর্থনীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় এতদিন ধরে বিশ্বব্যাপী সংগ্রাম করে গিয়েছে, সেখান থেকে সরাস একদম বিপরীত দিকে চলে এসে একদম পুরোপুরি একটা সংরক্ষণবাদী অর্থনীতি মার্কিন যে বর্তমান প্রশাসন যে অ্যাডাপ্ট করেছে, সেটার ফল অর্থনীতি ইতিবাচক না নেতিবাচক বয়ে আনবে। যদিও অনেক অর্থনীতিবিদ একচুয়ালি আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন যে এ ধরনের বাণিজ্য যুদ্ধ যখন শুরু হবে, তার একটা বিপুল নেতিবাচক প্রভাব আমরা মার্কিন শ্রমবাজার মার্কিন অর্থনীতিতে দেখব, কিন্তু এ সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো কথা বলবার সময় আসেনি। আর আমি একটু আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, যে আপনার যে প্রশ্নকর্তা যে বক্তব্য যে প্রশ্নটি করেছিলেন, খুব সম্ভবত দক্ষিণ এশিয়ার রাজনীতি অথবা এশিয়ার রাজনীতি, আমি একটু প্রফেসর মেহনাজ মোমেনের সাথে আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই। উনি তো সাউথ এশিয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের বর্তমান নীতি নিয়ে একটু আলোচনা আমি সেখানে করতে চাই। আমরা দেখে এসেছি যে ঐতিহাসিকভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সেই গত শতাব্দীর 60-এর দশক থেকে দেখে এসেছি, হ্যাঁ, কিন্তু বর্তমান প্রশাসন ক্ষমতা আসবার পর সে পাকিস্তানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সে সম্পর্কের আমরা অবনতি দেখতে পাচ্ছি। এবং পাকিস্তান যে বর্তমান যে সরকার ইমরান খানের নেতৃত্বে এবং এর আগেও যে সরকার ছিল, তারা চাচ্ছে যে মার্কিন যে বলয়, সে বলয় থেকে বেরিয়ে আস্তে আস্তে রুশ বলয়ের দিকে পাকিস্তানকে নিয়ে যেতে। একই সাথে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, যে অনেকে যেটা মনে করছিলেন, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামার সময়, যে আমাদের অধ্যাপক ইউনুসকে নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা টানাপোড়েন আমরা সেখানে দেখেছিলাম, কিন্তু বর্তমান যে প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে, তারা যেহেতু পলিসি হচ্ছে যে আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে হস্তক্ষেপ না করা, অথবা আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা আন্তর্জাতিক রাজনীতি থেকে গুটিয়ে নিয়ে আসা, সেক্ষেত্রে কিন্তু বর্তমান প্রশাসন অধ্যাপক ইউনুস বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় বা খুব একটা বাংলাদেশ সরকারের সাথে এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে তার ইন্টারেস্টেড না। কিন্তু আমরা যেটা দেখছি যে টিপিক্যালি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা অনেকটা একই রকম রয়েছে। সুতরাং এ সমস্ত ক্ষেত্র কিন্তু আমরা দেখছি বিপুলভাবে অল্প সময়ের মধ্যে পুরো এশিয়া নিয়ে আসলে আলোচনা করার অবকাশ নেই। শুধু দক্ষিণ এশিয়াও আমরা দেখছি যে ট্র্যাডিশনাল যে ফরেন পলিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সেখান থেকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে এসছে অনেকটাই বর্তমান প্রশাসনের নেতৃত্বে। ফলে পুরো বিশ্বব্যাপী সেখানে নেটোর ক্ষেত্রেই বলুন, রাশিয়ার ক্ষেত্রেই বলুন, বা এমনকি উত্তর কোরিয়ার ক্ষেত্রেই বলুন, যে এতদিন ধরে যে টিপিক্যাল ট্র্যাডিশনাল যে একটা ফরেন পলিসির প্যাটার্ন সেখান থেকে বর্তমান যে প্রশাসন তারা বেরিয়ে এসে নতুন একটি ধারার দিকে নিয়ে যেতে চাচ্ছে এবং নিয়ে যাচ্ছে, এবং এর যে ইম্প্যাক্টটা অর্থনীতির ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে সেটি আগামী বছরগুলিতে কিন্তু আমার সামনে স্পষ্ট হবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে কতটা সহায়ক অথবা সহায়ক নয়।
জি, আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন মাসুম বিল্লা টেলিফোন লাইনে। মাসুম বিল্লা ভাই, আপনার কাছে আমি আসছি এক্ষুনি। ইতিমধ্যে আমাকে আজকের অনুষ্ঠানের প্রযোজক একেবারে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে একটা স্টেশন আইডি দিতে হবে, অর্থাৎ কিনা আমাকে বলতে হবে যে আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছি হ্যালো ওয়াশিংটন প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি প্রসঙ্গ নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে তিনজন প্যানেল বক্তা রয়েছেন, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর সাঈদ ইফতেখার এবং সৈয়দ মাহমুদুল্লাহ। তো মাসুম বিল্লা জি ভাই, আপনার মন্তব্য প্রশ্ন। হ্যালো হ্যালো মাসুম বিল্লা,
জি গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি,
খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।
আমি আসলে বিশেষ করে যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি সেটা হলো এই আমেরিকান নির্বাচনের ফলে বাংলাদেশের উপর কি কোনো প্রভাব পড়তে পারে কি, এই বিষয়টা আলোচনা, এবং অর্থনৈতিকভাবে আমাদের কি কোনো ক্ষতি সাধনের লক্ষণ আছে কি। কেননা বিশ্বের সব দেশের সাথেই আমেরিকার একটা যোগ সদস্য আছে ব্যবসায়িক এবং রাজনৈতিক, সেই হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের সাথেও আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসা এবং প্রবাসীরা আমেরিকাতে থাকেন, রাজনৈতিক প্রভাব এবং ব্যবসায়িক প্রভাব এখানে পরিলক্ষিত হয়।
মেহনাজ মোমেন এবং সাঈদ ইফতেখার আলোচনা করেছেন বিষয়টি নিয়ে, আপনার কাছে আসছি আপনার আলোচনা শোনার জন্য। সৈয়দ মাহমুদ,
প্রথমে যেটা উল্লেখ করা উচিত, বাংলাদেশ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নীতি ফলাফল আগামী নির্বাচন সবকিছু মিলে খুব একটা বেশি পরিবর্তন হবে বলে তো মনে হয় না। একটা ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রশাসন, এই যে বার্মার সামরিক জান্তা এবং সেই দেশের সামরিক নেতৃত্ব এবং সেই দেশের সরকার রোহিঙ্গা বিতাড়ন যেভাবে করেছে, এবং তার ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত বলিষ্ঠ একটার পর একটা স্টেটমেন্ট দিয়ে গেছে এবং বলিষ্ঠ নীতি নিয়েছে, এবং এই চাপটা জাতিসংঘ থেকে যে সাম্প্রতিক রিপোর্ট বেরিয়েছে পুরোপুরি ভাবে সে দেশের সামরিক বাহিনীকে দোষী সাব্যস্ত করে, এই 7 লক্ষ প্রায় রোহিঙ্গাকে যে সে দেশ থেকে বিতাড়ন করা হয়েছে এবং তাদের উপর যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তাদের সেই এলাকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সব বিবরণ দিয়ে সেটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের এই নীতি এই সরকার আসার পর থেকেই কঠোরভাবে চালিয়ে যাচ্ছেন, ফলে সেখানে ব্যর্থ হবে বলে মনে হয় না। এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই সরকার একটু কড়াকড়ি নীতি আরোপ করছেন, সেক্ষেত্রে অনেক অন্যান্য দেশের ইলিগাল ইমিগ্রেন্টকে যেমন বহিষ্কার করা হচ্ছে বিপুল সংখ্যায়, আগের সরকার আমল হয়েছে, এখন সেই সংখ্যা আরো বাড়ছে, সেটা অব্যাহত থাকবে, এবং সেটা অব্যাহত থাকলে বাংলাদেশের যদি এই ধরনের ইমিগ্রেন্ট থাকেন, ইলিগাল ইমিগ্রেন্ট যদি দেশে থাকেন, তাদের সেই হারে আগের চাইতে বেশি হারে হয়তো বের করে দেওয়া হবে। এছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক মোটামুটি আর একটু ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে, যে চাপ ছিল বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উপরে কারখানাগুলোকে আধুনিকীকরণ করা, অনেক দূরগুলো সেফটি মেজার্স নেওয়া, এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশ প্রায় আন্তর্জাতিক কর্তৃপক্ষের সব দাবি মোটামুটি মেনে নিয়েছে, এবং সেই কারণে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে গার্মেন্ট আমদানির উপরে যে কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেগুলো শিথিল হবে বলে আশা করা যাচ্ছে। এখন আন্তর্জাতিক নীতি নিয়ে প্রথমত একজন বিজ্ঞ আলোচক যেটা উল্লেখ করলেন দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে, আরেকটা কথা পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন এবং নতুন করে পর্যালোচনা এটা আরো আগে থেকে শুরু হয়েছে, সেই দেশকে না জানিয়ে সে দেশে থেকে ওসামা বিন লাদেনকে আক্রমণ করা একেবারে সামরিক ঘাঁটির পাশে, বেইসের পাশে, এটা সময় থেকেই সম্পর্ক তো খুব অবনতির দিকে যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র তখন থেকে মনে করছে যে যত কথাই পাকিস্তান বলুক না কেন তারা সে দেশ থেকেও এক্সট্রিমিস্ট যারা আছে ফান্ডামেন্টালিস্ট তাদেরকে দমনের চেষ্টা করছে না, বরং আফগানিস্তানকে ডিস্টেবিলাইজ করে রাখার চেষ্টা করছে, এবং ভারতের উপরেও তারা ভারতে বিভিন্ন সময় যে সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি হচ্ছে সে ব্যাপারেও পাকিস্তান হাত রয়েছে, এটা যুক্তরাষ্ট্রের ধারণা, ফলে সেই কারণে তাদের নীতি তারা কঠোর করছে। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে উদ্বিগ্ন, সেটা ওবামা শাসনের প্রশাসনের আমল থেকেই, যেমন তারা প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক ভর এবং শক্তি আরো বৃদ্ধি করেছে, এটা কারণ হচ্ছে আপনার চীন তাদের সামরিক শক্তি অনেক বাড়িয়েছে, এখন পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনৈতিক শক্তি হচ্ছে চীন, ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত পরিসংখ্যান ভিত্তিতে, এখন তারা সামরিক শক্তি বিপুল পরিমাণে বাড়িয়ে চলেছে, ফলে সামরিক দিক থেকেও তারা শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরে সম্ভবত সবচেয়ে শক্তিশালী, এবং তারা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, এটাকে এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে সংযত করার জন্য যুক্তরাষ্ট্র অনেক ধরনের নীতি অনুসরণ করছে, এবং এই যে অর্থনৈতিক অবরোধ ট্রেড পলিসি নিয়ে টানা পড়েন তার পেছনেও এই আশঙ্কায় তারা কাজ করছে যে চীন এত শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা যুক্তরাষ্ট্রের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, এবং চীন খুব অ্যাসার্টিভ বটে, কারণ হচ্ছে তারা ওই যে চীন সাগর অঞ্চলে অনেক এলাকা দাবি করে বসে আছে যেটা অন্যান্য লিটোরাল স্টেটগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো দাবি করছে যে তাদের এলাকা, কিন্তু চীন সেটা তো মানছেই না, বরং সেখানে একটা আর্টিফিশিয়াল দ্বীপ তৈরি করে সেখানে ঘাঁটি পর্যন্ত বানিয়ে ফেলেছে, ফলে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন, এবং এই যে নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েও তা সেটা যে হচ্ছে না সেটা কারণ হচ্ছে নর্থ কোরিয়ার সবচেয়ে বড় বন্ধু বলতে গেলে একমাত্র বন্ধু পৃথিবীতে এখন চীন, ফলে চীনের সাথে টানাপোড়েন রেখে যুক্তরাষ্ট্র যদি আশা করে থাকে যে উত্তর কোরিয়া তার কথা মতো সব তাদের নিউক্লিয়ার ওয়েপন্স হস্তান্তর করবে সবকিছু বাদ দিয়ে দেবে, এটা অতিরিক্ত আশা বলে মনে হয়। নর্থ কোরিয়ার উপরে চীনের প্রভাব আছে এবং চীন না চাইলে নর্থ কোরিয়া ওই ধরনের কোনো কিছুতে রাজি হবে এটা মনে হয় না। আর যুক্তরাষ্ট্রের অর্থনীতি, একটা কথা হচ্ছে এই অবাধ অর্থনীতির কারণে চীন আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এটা বলা উচিত, কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মান বাজার বা পশ্চিমের বাজার বা পৃথিবীর যে কোনো দেশের বাজারে আমরা যাব এখন দেখব চীনের জিনিসপত্র সব দেশ মালপত্রে ভরে গেছে, যে কোনো দোকানে যে সবচেয়ে দামি দোকান বলেন সবচেয়ে রাস্তার পাশের দোকান বলেন সর্বত্র চীনের জিনিসে ভর্তি, এই জিনিসগুলোর উপরে যদি অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্র আরোপ করে বারবার সেই শুল্ক বাড়াতে থাকে তাহলে এই দেশের গণমানুষের মানে জীবনের উপর মানে খরচা দৈনন্দিন খরচা অনেক বেশি বেড়ে যাবে, $1-$2 ছোটখাটো অর্ডিনারি ছাতা পাওয়া যায় সেই ছাতাটার দাম $2 হবে, $2-$4 হবে, এইভাবে বাড়তে থাকবে, এবং সাধারণ মানুষ বিশেষ করে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের মূল ভোটার এখনো পর্যন্ত তারা তার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন, এমনকি ল্যাটিনো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার ইমিগ্রেশন নীতিতে তাদেরও অধিকাংশ এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছেন। কিন্তু আগামী বছর দুয়েকের ভিতরে প্রায় অবধারিত ভাবে তার নীতি এটা অব্যাহত থাকলে, চীনের উপরে ট্যারিফ বাড়াতে থাকলে, তারা পাল্টা ট্যারিফ মানে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র উপরে, এই টানাপোড়েনের কারণে জনমানুষের জীবনের খরচা অনেক বেড়ে যাবে, তাদের মান জীবন মান অনেক বেশি এফেক্টেড হবে, এবং এখন থেকে দু বছর পরে যে আর প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং সেই সঙ্গে জাতীয় নির্বাচন হবে সেনেটের এবং প্রতিনিধি পরিষদের, তখন কিন্তু এর প্রভাব পড়তে পারে, এইবারের নির্বাচনের চাইতেও সবচেয়ে বেশি প্রভাব সম্ভবত তখন পড়বে।
জি, যেমনটি কিনা বললেন সৈয়দ মাহমুদুল্লাহ, আমেরিকার যে মিড টার্ম ইলেকশনস হবে এই হেমন্তে, তাতে প্রতিনিধি পরিষদের সবকটি আসনের, সেনেটের এক তৃতীয়াংশ আসনের এবং বেশ কয়েকটি রাজ্যের গভর্নরের আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ওই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সহকর্মী তাহেরা কিবরিয়া আমাকে ঘড়ির দিকে দৃষ্টি প্রক্ষেপণ করতে বললেন, দেখতে পাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান তৈরি খুব দ্রুত পাল গুটনোর পর্যায়ের দিকে এগিয়ে চলেছে, হাতে খুব বেশি সময় নেই। আমি ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর সাঈদ ইফতেখারের কাছে আসব, তার আগে কটা ফেসবুকে মন্তব্য এসছে একটু পড়ে শোনাই আপনাদের। মাসুদুর রহমান লিখছেন, আমেরিকা বুদ্ধি খাটিয়ে গোটা বিশ্বকে শাসিয়েছে, ট্রাম্পের বুদ্ধিতে আমেরিকার রাজনীতি তলানিতে নামবে, বাংলায় প্রবাদ আছে পেটের ছুটি পেট কেটে। আবুল কালাম লিখছেন, সকল দেশ দেখুন মার্কিন নীতি কোন পথে চলছে তা গভীরভাবে দেখছে, এটাই একসময় বিশ্ব অর্থনৈতিক পথ কোন দিকে যাবে তা নিয়ে ভাববার সময় হয়েছে। গোটা সরকার গোটা বিশ্ব অর্থনীতি গ্রাস করতে পারবে এমনটি নয়, আবুল কালাম লিখছেন। শঙ্কর হালদার লিখছেন, আসলে আমেরিকার নিজের স্বার্থ খুব ভালো বোঝে না ভাই, সব দেশই তো নিজের স্বার্থ ভালো বোঝে, শুধু আমেরিকাকে বললে হবে কেন, চীন বিশ্বের কোনো দেশকে পরোয়া করে না, ভারতের বাজারও চীনের দ্রব্যে ভরে গেছে, এই রকমের বেশ কিছু মন্তব্য এসছে। ইতিমধ্যে জয়ন্ত হৈমন্তী কলকাতা থেকে এবং নিউ ইয়র্ক থেকে ইমরান আনসারি অপেক্ষা করছেন, তো আমরা এখন যাব জয়ন্ত হৈমন্তীর কাছে এবং তার মন্তব্য নিয়ে যাব ডক্টর মেহনাজ মোমেনের কাছে। জয়ন্ত হৈমন্তী, হ্যালো।
হ্যাঁ, আমি জানতে চাইছি যে যুক্তরাষ্ট্র কানাডার সুসম্পর্ক তো চিরকালই সুবিধিত, কিন্তু এখন এই বৈধতার কারণ কি?
জি, আর ইমরান আনসারি ভাই আপনার মন্তব্য নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা খুব ইন্টারেক্টিভ একটি প্রোগ্রাম করেছেন, তো আমার খুব ভালো লেগেছে যে আপনাদের এই প্রোগ্রামে রোহিঙ্গা ইস্যুটিকে আপনারা খুব গুরুত্ব দিয়ে তুলে।
ধন্যবাদ।
আপনি জানবেন যে গত সোমবার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটা রিপোর্ট দিয়েছে, তারা এখানে স্পষ্টভাবে বলেছে যে মিয়ানমার তিনটি অপরাধ করেছে, এক হলো জেনোসাইড, এক হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, আরেকটি হচ্ছে ওয়ার ক্রাইম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ এই ঘটনার সবচেয়ে বেশি ভুক্তভোগী, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত এক বছরে এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। আর দ্বিতীয়ত আমার বিষয়টা জানবার ইচ্ছে করছে যে এই বিষয়টাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাওয়ার জন্য বলেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যেটাতে কালকে জাতিসংঘ মহাসচিবও সমর্থন দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র সে ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। আমি মনে করি এই বিষয়টার সমাধানে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা বা মানবতাবাদী কর্মীরা, আমরা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা কাজ করি, আমরা কিভাবে কাজ করতে পারি এবং যুক্তরাষ্ট্র সরকারকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়টা যদি আমাদের চ্যানেলের মধ্যে থেকে করে সৈয়দ মাহমুদুল্লাহ ভাই এবং মাহমুদ আলী শুনলাম যে কথা বলছেন, ওনারা যদি একটু মতামত দিতেন আমি খুব খুশি।
অবশ্যই ডক্টর মেহনাজ মোমেন,
রোহিঙ্গাদের সমস্যা নিয়ে যে কথা উঠেছে, এটা আসলে একটা আন্তর্জাতিক সমস্যা, কিন্তু এখন এটা হয়ে গেছে বাংলাদেশের। আর যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা যদি বলা যায়, যুক্তরাষ্ট্র এখন আপনার ইউনাইটেড নেশনস বা বিভিন্ন আপনার বিশ্ব সংস্থা থেকে সরে আসছে, বিশ্ব সংস্থাগুলোর লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলছে, বিশ্ব সংস্থাগুলোকে আক্রমণ করছে, কাজে ওই সংস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখতে আমার মনে হয় না ভূমিকা রাখতে চাইছে। আরেকটা বড় ব্যাপার এখানে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি অনেক কিছু বলবো না, আমি খালি আরেকটা বড় ব্যাপার বলছি যে মায়ানমার কিন্তু চীনের সমর্থনের কারণেই তাদের এই মানে এই তাদের নীতি ওরা চালিয়ে যেতে পারে। তাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে সমস্যাগুলো আমরা দেখছি, এত শরণার্থী এসছে এবং এই মানে সাংঘাতিক ভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন এগুলো তো একটা আছে, কিন্তু এর থেকে বড় একটা ম্যাক্রো সমস্যা যেটা আপনার একটা বড় রাষ্ট্রের সমর্থন করছে মায়ানমারকে, কাজে এগুলোর সমাধানও অনেক কমপ্লিকেটেড, অনেক সময় সাপেক্ষ। এবং এইসব সময় আমরা দেখছি যে যারা এই এই সমস্ত এই এই বিশ্ব রাজনীতিতে ভূমিকা পালন করতো, যেমন যুক্তরাষ্ট্র যার ভূমিকা সবসময় অগ্রণী ভূমিকা পালন করতো, তার ভূমিকা এখন পাল্টে যাচ্ছে। কাজে এই পরিস্থিতিতে এই এই মানে আমরা যে যে জিনিসগুলো আশা করতে পারতাম, আমার কাছে মনে হয় ওই জায়গায় ওই আশাগুলো আর আর রাখা।
জি ডক্টর সাইয়েদ ইফতেখার, আপনি সাধারণত বিশ্ব প্রেক্ষাপটে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলে থাকেন, তো আজকের এই অনুষ্ঠানে আমি আপনার কাছে এখন যাচ্ছি আপনার সমাপনী মন্তব্যের জন্য, আমাদের হাতে খুব বেশি সময় নেই।
আমি খুব সংক্ষেপে বলছি, জয়ন্ত হৈমন্তী যেটা জানতে চেয়েছিলেন যে কানাডার সাথে সম্পর্ক অবনতির কারণ কি, কানাডার সাথে সম্পর্ক অবনতির কারণ মূলত বাণিজ্যিক, সেই আপনার বিভিন্ন শুল্ক আরোপ করবার ফলে কানাডা থেকে যে সব প্রোডাক্টস আমেরিকায় আসে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার কানাডার সাথে সম্পর্ক অবনতি ঘটা শুরু করেছে, এবং আরো কিছু বিষয় রয়েছে সেটা এখন আসলে আলোচনা করার এখন সময় নেই। আর দ্বিতীয় যে প্রশ্নটা এসেছে যে রোহিঙ্গা যে বিষয়টা, ডক্টর মেহনাজ মোমেন মোটামুটি সব বিষয়গুলি তুলে ধরেছেন, এখন আন্তর্জাতিক যে কোর্টের বলা হচ্ছে, আমি যতটুকু আমার স্মরণে আছে আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় আন্তর্জাতিক আদালত থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে অথবা সদস্য নয়। এবং দ্বিতীয় আরেকটা যেটা সমস্যা রয়েছে যে রোহিঙ্গা মিয়ানমার সরকারের পিছনে গণচীন এবং রাশিয়ার কিন্তু একটা অত্যন্ত দৃঢ় অবস্থান রয়েছে, বাণিজ্যিক, সামরিক, রাজনৈতিক এবং জিও স্ট্র্যাটেজিক কারণে এই দুটো শক্তি নানাভাবে মিয়ানমারকে ব্যাকিং করবার ফলে এবং এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দুর্বল ভূমিকার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে মিয়ানমার আজকে এ ধরনের একটা সুবিধা পেয়ে আসছে, যার ফলে তারা জাতিসংঘের রিপোর্টকেও তারা অগ্রাহ্য করছে। এবং এই ক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা এমনকি ভারতও কিন্তু মিয়ানমারের প্রশ্নে খুব একটা উচ্চকিত নয়, অনেকটা ভারতের জন্য প্রচ্ছন্ন সমর্থন রয়েছে মিয়ানমার সরকারের পিছনে, ফলে এই তিনটা বৃহৎ শক্তির ব্যাকিং এর ফলে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকার ফলে আজকে মিয়ানমার আজকে এই ভূমিকাটা পালন করতে পারছে। এবং এই পরিস্থিতি যতদিন না পরিবর্তন হবে, মিয়ানমার এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার সমাপনী মন্তব্য।
হ্যাঁ, এটা আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে বলছি, বাংলাদেশ সরকার জেনোসাইডের কথা বলেনি, কিন্তু মোটামুটি বলিষ্ঠ ভাবে চেষ্টা করেছে, ওদেরকে আশ্রয় দিয়েছে, তাদের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায় করার চেষ্টা করে এসছে, চেষ্টা করেছে খুব বেশি কঠোরভাবে কিছু না বলার একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সরকারের এই একটি দায়িত্বশীল আচরণ আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তারা বুঝেছে যে ওদেশের যে ভয়ঙ্কর গণতন্ত্র বিরোধী সামরিক বাহিনী যেটা প্রায় 70 বছর ক্ষমতা আঁকড়ে রেখেছিল, মাত্র 2-2.5 বছর আগে সূচি ক্ষমতা এসছেন, অনেক সংগ্রাম ইত্যাদির ফলে একটু চেষ্টা করলেই, একটু এদিক সেদিক হলেই তারা আবার সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নেবে। এবং সেই দেশে এই যে রোহিঙ্গাদেরকে বিতরণের ক্ষেত্রে বেসামরিক সরকারের কোনো ক্ষমতা ছিল না, তাদের তারা কিছু করতেও পারতো না, সামরিক বাহিনী এই বর্বর কেন্দ্রটি করেছে। এবং এই যেটা বলা হচ্ছে যে আরসা আরাকানিজ রেভলিউশনারি ফোর্সের আক্রমণের পরে তারা করেছে, তার আগেও কিছু কয়েক মাস আগেও করেছে, অনেক লোককে বহিষ্কার করেছে, আবার আগের বছরও বহিষ্কার করেছে, এর 20 বছর আগেও বহিষ্কার করেছে, ফলে এই জিনিসে বাংলাদেশ সরকার চেষ্টা করেছে আন্তর্জাতিক সমাজের সহানুভূতি আদায় করে এটাকে জিগিয়ে রাখা। এখন সমস্যা হচ্ছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার ক্ষেত্রে, সেটা যে আন্তর্জাতিক আদালত আছে তাতে সিগনেটরি হতে হয়, বার্মা সেটা সিগনেটরি না, ফলে বার্মাকে সেখানে নিতে পারা যাবে না সিকিউরিটি কাউন্সিলের ভোটাভুটি ছাড়া। সিকিউরিটি কাউন্সিলে আবার চীন, প্রায় সবাই ধরে নিয়েছেন নির্ঘাত ভাবে এই ধরনের প্রস্তাব আসলে ভেটো দেবে। এখন পরোক্ষ ভাবে চেষ্টা করা যেতে পারে একটা জাতিসংঘের স্পেশাল কমিশন বানিয়ে তাদের কোন আন্তর্জাতিক বিচার করা যায় কিনা সেটা কতটা সম্ভব হবে এটা নিয়ে আলোচনা করা যেত, কিন্তু সময় আর নেই।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর সাঈদ ইফতেখার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং শেষ করবার আগে আমরা আমাদের শ্রোতাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে যুক্তরাষ্ট্রের ওয়ার হিরো রাজনৈতিক প্রাজ্ঞ ব্যক্তি জন ম্যাকেনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে এই শনিবারে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। ইতিমধ্যেই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকেও জন ম্যাকেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা পাঠানো হয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবির দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ক্যানাডার কর্মকর্তারা ওয়াশিংটনে বাণিজ্য বিষয়ে আলাপ আলোচনা করছেন যাতে করে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি বা ন্যাফটার বিকল্প তারা বের করতে পারেন। এই সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারে সহমত পোষণ করার পর এই আলোচনা হচ্ছে। একই সঙ্গে ক্যানাডার জন্য ত্রিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক চুক্তি থাকারও সুযোগ রয়েছে, যে সম্পর্ক কুড়ি বছর ধরে চলে আসছে। গতকাল ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজারের সঙ্গে বৈঠক করেছেন এবং বলছেন যে প্রাথমিক আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। তারা আজ আরও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করছেন। মিয়ানমার জাতিসংঘের বিশেষ তদন্ত প্যানেলের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে। দুঃখিত, যেটি বলছিলাম, মিয়ানমার জাতিসংঘের বিশেষ তদন্ত প্যানেলের রিপোর্ট প্রত্যাখ্যান করছে, যেখানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গত বছরের অভিযানে সামরিক বাহিনীকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। মিয়ানমারের সরকারি মুখপাত্র জাও তাই রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমকে আজ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের কোনো প্রস্তাবের সঙ্গেই আমরা সহমত নই এবং তা আমরা গ্রহণ করি না। মিয়ানমার এই পরিষদের তদন্তকারীদের সেদেশে প্রবেশ করতে দিতেও অস্বীকৃতি জানিয়েছিল। ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে মাথা চাড়া দিয়েছে হিংসা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
গত শনিবার রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে খুন হন এক তৃণমূল কর্মী। সোমবার মালদা জেলার মানিকচকে দুজনের মৃত্যু হয়। পুরুলিয়া জেলার জয়পুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজন বিজেপি কর্মীর। ঝাড়গ্রামে খুন হন আরেক তৃণমূল কর্মী। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ার কারণেই রণক্ষেত্রে চেয়ারা নিল রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গাও। তৃণমূলের সঙ্গে বিরোধী দলের সংঘর্ষে মৃত তিন রাজনৈতিক কর্মী, এদের মধ্যে দুজন তৃণমূল ও একজন সিপিএম কর্মী রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার রেশ আজও অব্যাহত থাকায় আমডাঙ্গার তারাবেরিয়ায় সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত বোর্ডকে গঠনকে কেন্দ্র করে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেক্ষেত্রে অভিযোগের তীর যেমন শাসক দলের দিকে, বিরোধীদের দিকেও অভিযোগের তীর ছুটছে শাসক গোষ্ঠীও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা পারস্য উপসাগরের ওপর ইরানের সর্বসাম্প্রতিক কর্তৃত্ব আরোপকে এই বলে নাকচ করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী সহ সেখানকার সমুদ্রপথ খোলা রাখবে। ওদিকে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদের ওয়েবসাইট তসনিমে মঙ্গলবার পারস্য সাগরের বিষয়ে ইরানের সর্বসাম্প্রতিক ঘোষণাটি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে ইসলামিক রেভলিউশনারি গার্ডের নতুন নৌ কমান্ডার আলী রেজা তানসরিকে উদ্ধৃত করা হয়, যিনি বলছেন, পারস্য উপসাগর আমাদের নিজস্ব, আমরা এর নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এখানে যুক্তরাষ্ট্রের মতো বিদেশে থাকার কোনো প্রয়োজন নেই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। ফেসবুকে যারা ছিলেন এবং বেতার তরঙ্গে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নাশমান কালী, ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কিবরিয়া এবং সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সাজানা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা স্টুডিওতে
আনিস আহমেদ
আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.